বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 28 নভেম্বর, 13 অগ্রহায়ণ এবং ফার্সি 7 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন, দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় আলোচনা শুরুর প্রাক্কালে ওয়াশিংটন তেহরানকে যে হুঁশিয়ার দিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সব আন্তর্জাতিক বন্দরে সতর্কবার্তা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে দর্পণ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলের নেই, মন্তব্য নৌবাহিনী প্রধানের। ইসরায়েলকে নিজের সক্ষমতা বিবেচনার আহ্বান মোহাম্মদ ইসলামের। ইকো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি, সাক্ষাৎ করলেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট কুরবান কুলির সঙ্গে। বাংলাদেশে নিরাপদ সড়ক ও হাফপাসের দাবিতে আজও রাজধানী ঢাকার শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুমকি। এবং ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মাথুরার শাহি ঈদগাহে কৃষ্ণের মূর্তি স্থাপনের ঘোষণা হিন্দু মহাসভার, সংশ্লিষ্ট এলাকায় টান টান উত্তেজনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলের নেই। তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের নৌবাহিনী যে কোনো পানিসীমায় শক্তিমত্তার সাথে উপস্থিত হতে পারে এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি নস্যাৎ করে দিতে সক্ষম। ইয়েমেনের আল মাসিরা নিউজ নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন শাহরাম ইরানি। আগামীকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইসরায়েল সম্প্রতি তার প্রচেষ্টা জোরদার করেছে এবং বারবার একই দাবি করে যাচ্ছে যে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। এ বিষয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্টস বলেছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা বানাতে দেওয়া হবে না, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে কূটনীতির অংশ হিসেবে সামরিক ব্যবস্থাকে বেছে নিতে হবে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, তেহরানকে হুমকি দেওয়ার আগে তেল আবিব যেন তার দুর্বল সক্ষমতার কথা বিবেচনা করে। মোহাম্মদ ইসলামি ইয়েমেনের আল মাসিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দেওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল যেন আয়নায় নিজের দুর্বল চেহারাটা একবার দেখে নেয়। এর আগে একটি ইহুদিবাদী পত্রিকা জানিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য তেলাবিব $150 কোটি মূল্যের সমরাস্ত্র কেনার পরিকল্পনা করেছে। ওই খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তেহরান যে দাঁত ভাঙা জবাব দেবে তার বিশাল ক্ষতি পুষিয়ে নেওয়ার বাজেটও যেন ইসরায়েল প্রস্তুত করে রাখে। তুর্কমেনিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি রাজধানী এশকাবাদে সৌদি দেশের প্রেসিডেন্ট কুরবান কুলি বারদি মোহাম্মাদোভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আয়াতুল্লাহ রাইসি শনিবার রাতে এশকাবাদে পৌঁছালে প্রেসিডেন্ট কুরবান কুলি তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান এবং সেখানে দুই প্রেসিডেন্ট প্রাথমিক আলোচনা শেষ করেন। ইরান ও তুর্কমেনিস্তানের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সম্প্রসারণ নিয়ে মূলত দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়। আয়াতুল্লাহ রাইসি এশকাবাদে অনুষ্ঠেয় ইকো অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 15তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তান সফরে গেছেন। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রাইসি ইকো শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়া ছাড়াও সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে। এছাড়া তিনি তুর্কমেনিস্তান প্রবাসী ইরানি নাগরিকদের এক সম্মেলনেও বক্তব্য রাখবেন। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা তার সরকারের পররাষ্ট্রনীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তুর্কমেনিস্তানে অনুষ্ঠেয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর 15তম শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শনিবার আশকাবাদের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এই সফরে প্রেসিডেন্ট রাইসি একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তেহরান বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, এই সম্মেলনে আমাদের যোগ দেওয়ার ফলে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ইকো আরও বেশি কার্যকর হয়ে উঠতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সম্পর্ক শক্তিশালী হতে পারে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে পুরো অঞ্চল লাভবান হতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। লিভার সিরোসিসের কারণে যে কোনো সময় রক্তক্ষরণের শঙ্কা প্রকাশ করে এজন্য যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নিয়ে যাওয়ার সুপারিশের কথাও জানান তারা। আজ রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে ব্যক্তিগত চিকিৎসক FM সিদ্দিকী এসব তথ্য তুলে ধরেন। ডাক্তার সিদ্দিকী বলেন, আমরা আমাদের সাধ্যমতো দেশের সবচেয়ে সেরা চিকিৎসকদের দিয়ে ম্যাডামের চিকিৎসা করে যাচ্ছি, কিন্তু তার যে চিকিৎসাটি প্রয়োজন সেটি দেশে সম্ভব নয়। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশ তো বটেই, সিঙ্গাপুর, ব্যাংককেও এ ধরনের চিকিৎসা নেই। এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি অ্যাডভান্সড সেন্টারেই অত্যন্ত দক্ষ কয়েকজন চিকিৎসক করে থাকেন। বাংলাদেশের নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানী ঢাকার রাজপথে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার বিচার ও হাফ পাসের দাবি জানান। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বেলা 11টার দিকে ধানমন্ডির 27 নম্বরে রাপা প্লাজার সামনে 3 রাস্তার মোড়ে এবং রামপুরা এলাকায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একদল শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন, আরেকদল শিক্ষার্থী গাড়ির লাইসেন্স চেক করেন। আন্দোলনকারীরা নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার বিচার ও হাফ পাসের দাবি জানান। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর সড়কে এবং দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি করেন পরিবহন মালিকরা। এর পরপরই এই আন্দোলন শুরু হয়। এরই মধ্যে গত বুধবার কলেজে যাওয়ার পথে গুলিস্তানের রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে চাপা পড়ে নিহত হন নটরডেমের ছাত্র নাইম হাসান। এর পরদিন বৃহস্পতিবার বেলা 2:30 দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিরাপদ সড়কের দাবিও এর ফলে আরও জোরালো হয়ে ওঠে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সারা দেশে BRTC-র বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানান, আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ব্যক্তি মালিকানাধীন বাসের ক্ষেত্রে অর্ধেক ভাড়ার বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে শিক্ষার্থীদের চলমান হাফ পাসের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের হাফ পাস দিতে হবে, না হলে এই গণবিরোধী সরকারকে বিদায় নিতে হবে। আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। রাজধানী ছাড়াও দেশব্যাপী জেলা ও মহানগরে একই কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদিকে চাল ডাল তেল সহ নিত্য পণ্যের দাম বেড়েছে, শিক্ষার খরচ বেড়েছে, এর মধ্যে বাসের ভাড়া অনেক গুণ বেড়েছে, সব মিলিয়ে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত। ত্রিপুরায় পৌরসভা নির্বাচনের ফল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আজ ওই মন্তব্য করেন। আগরতলা পৌরসভা, 6টি নগর পঞ্চায়েত, 7টি পৌর পরিষদ মিলিয়ে মোট 334টি আসনে নির্বাচন হয়েছে ত্রিপুরায়। এর মধ্যে 329টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আম্বাসা ওয়ার্ডে মাত্র 1টি আসনে জিতেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ত্রিপুরায় তৃণমূলের 2 মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে, তারপরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল, আম্বাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মথুরার শাহি ঈদগাহে কৃষ্ণের মূর্তি স্থাপনের ঘোষণা দিয়েছে হিন্দু মহাসভা। উগ্র ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের ওই ঘোষণায় সংশ্লিষ্ট এলাকার পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মথুরার শাহি ঈদগাহে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের ঘোষণা দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দুত্ববাদী সংগঠনের এই ঘোষণায় সংশ্লিষ্ট এলাকার পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিষয়ে এরই মধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 144 ধারা জারি করেছে এবং একই সঙ্গে 6 ডিসেম্বর পর্যন্ত কোনো অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য জনগণকে আবেদন করা হচ্ছে। আজ রোববার হিন্দি গণমাধ্যম জনসত্তায় প্রকাশ, অল ইন্ডিয়া হিন্দু মহাসভা ঘোষণা করেছে, আগামী 6 ডিসেম্বর শাহি মসজিদ ঈদগাহে ভগবান শ্রীকৃষ্ণের জলাভিষেক হবে এবং পূজা অর্চনা করা হবে। এ ধরনের কর্মসূচির ঘোষণা এমন সময় করা হয়েছে যখন স্থানীয় আদালত 17 শতাব্দীর মসজিদটি অপসারণের আবেদনের শুনানি করছে। আদালতে শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্সের মালিকানার অধিকারও দাবি করা হয়েছে। এদিকে হিন্দুত্ববাদী সংগঠনের সাম্প্রতিক ঘোষণার পরে স্থানীয় সংগঠনগুলো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে শহরে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছে, যাতে মথুরার সামাজিক সম্প্রীতি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। মথুরার কওমি একতা মঞ্চের সদস্যরা আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত নিরাপত্তা দাবি করে বলেছেন, শ্রীকৃষ্ণ জন্মস্থান এবং শাহি ঈদগাহের মধ্যে চুক্তির প্রায় 53 বছর হয়ে গেছে, আমরা এটা ভাঙতে দিতে পারি না। শনিবার মথুরা জেলা ম্যাজিস্ট্রেট নবনীত সিং চাহাল এবং সিনিয়র পুলিশ সুপার গৌরব গ্রোভার শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্স পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সিনিয়র পুলিশ সুপার গৌরব গ্রোভার সাব জানান, জেলায় ইতোমধ্যেই 144 ধারা কার্যকর রয়েছে। গুজব ছড়ানো ও শান্তি বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ এক অডিও বার্তায় আফগান জনগণ ও তালেবান সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। অডিও বার্তাটি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তালেবান প্রধানমন্ত্রীর অডিও বার্তা প্রকাশিত হল। আধা ঘণ্টার বক্তব্যে মোল্লা হাসান আখুন্দ আফগান জনগণকে উদ্দেশ্য করে বলেন, আফগানিস্তানের বেকারত্ব ও খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য তালেবান দায়ী নয়, বরং দেশে বিদ্যমান সকল সমস্যা সাবেক সরকারের রেখে যাওয়া দায়। মোল্লা হাসান আখুন্দের পুরো ভাষণটি পশতু ভাষায় দেওয়া হয়। এতে তিনি দাবি করেন, তালেবান তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করেছে, কাজেই জনগণের উচিত তালেবান সরকারের প্রতি সমর্থন ঘোষণা করা। দেশের অর্থনৈতিক দুর্দশার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, তালেবান সরকার জনগণের রিজিকের সংস্থান করছে না, বরং রিজিক আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নিচ্ছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মরক্কো এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বিষয়ে যে চুক্তি হয়েছে সেটি আরব বিশ্বের জন্য আরেকটি পরাজয়। একই সঙ্গে এই চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, মরক্কো এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার আপোষ চুক্তি এ অঞ্চলের সরকারগুলোর জন্য নতুন পরাজয়। বিবৃতিতে আরও বলা হয়, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মরক্কোর শাসক গোষ্ঠী যে চুক্তি করেছে তা আরব বিশ্বের প্রতি সরাসরি বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিন ইস্যু থেকে রাবাতের পিছু হটা। এই চুক্তির সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সেনারা নিরপরাধ ফিলিস্তিনি জনগণের উপর হত্যা ও নিপীড়ন বাড়িয়ে দেবে। ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো মরক্কো ইসরায়েলের মধ্যকার নিরাপত্তা এবং সামরিক চুক্তির সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলনের পিঠে ছুরি মারা হয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে। আগামীকাল 29 নভেম্বর থেকে মূল আলোচনা শুরু হবার কথা রয়েছে। ভিয়েনার সংলাপে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিখাইল উলিয়ানভ। তিনি আজ এক টুইটার বার্তায় লিখেছেন, সোমবারের আনুষ্ঠানিক আলোচনার পূর্ব প্রস্তুতি হিসেবে ইরানের সঙ্গে প্রতিটি দেশের আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সংলাপে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া অংশ নেবে। এই পাঁচ দেশের সঙ্গে আমেরিকা মিলে 2015 সালে ইরানের সাথে পরমাণু সমঝোতা সই করেছিল, কিন্তু 2018 সালে আমেরিকা একতরফাভাবে ওই সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়। সেই অচলাবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে সোমবার ভিয়েনা বৈঠক শুরু হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা শুরুর প্রাক্কালে ওয়াশিংটন তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে। এ সম্পর্কে এখন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন রেজওয়ান হুসাইনের পরিবেশনায়।
পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা শুরুর প্রাক্কালে ওয়াশিংটন তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি তেহরানের উপর আরও চাপ বাড়ানোর হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি মনে করে পরমাণু কর্মসূচিকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য আলোচনাকে সুযোগ হিসেবে কাজে লাগাবে, তাহলে ওয়াশিংটনও ওই দেশটির উপর আরও চাপ বাড়ানোর ব্যবস্থা নেবে। এর আগে মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার কথা স্বীকার করলেও ফের তারা একই হুমকি দিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করলেও তিনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। কিন্তু তারপরও বর্তমান বাইডেন প্রশাসনও ওই নীতি অনুসরণ করে যাচ্ছে এবং পরমাণু সংক্রান্ত আলোচনায় নিজের একক ইচ্ছা মেনে নিতে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে পরমাণু সমঝোতায় অচলাবস্থার জন্য আমেরিকাই দায়ী, কিন্তু তারপরও তারা নিজেদের অপরাধ স্বীকার না করে ভিয়েনা বৈঠকের প্রাক্কালে উল্টো ইরানকে দোষী বানানোর চেষ্টা করে হুমকি ধমকি দিচ্ছে। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি হয়তো এটা ভুলে গেছেন যে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে এবং বর্তমানে প্রতিশ্রুতি না মেনেই ফের পরমাণু সমঝোতায় ফিরে আসার যে চেষ্টা করছে তার মাধ্যমে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। রবার্ট মলি পরমাণুর বিষয়ে প্রতিশ্রুতি পালনের কোনো নিশ্চয়তা না দিয়ে এই সমঝোতায় ওয়াশিংটনের ফিরে আসার কথা বলছেন, একই সঙ্গে ইরানকেও তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে মেনে চলার দাবি জানিয়েছেন। অথচ ওয়াশিংটন এখনও ইরান বিরোধী নিষেধাজ্ঞা বহাল রেখেছে এবং পরমাণু সমঝোতা মেনে চলার কোনো নিশ্চয়তা তারা দিচ্ছে না। অন্যদিকে ইউরোপও মুখে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার কথা বললেও বাস্তবে এটিকে টিকিয়ে রাখতে এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন থেকে সরে এসেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সব আন্তর্জাতিক বন্দরে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সকল আন্তর্জাতিক বন্দরে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে একথা জানান অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বলেন, বিমান, স্থল ও সমুদ্র দিয়ে দেশের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলামও বলেছেন, নতুন এ ধরনটি প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এর আগে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন এই ধরনটি প্রথম শনাক্ত হয়। এরপর বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ওমিক্রন। এরই মধ্যে বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইটালিতে শনাক্ত হয়েছে এই নতুন ধরন। ধরনটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধারণা করা হচ্ছে করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রন করোনার অন্য ধরনের তুলনায় কম নাকি বেশি মারাত্মক তা এখনও নিশ্চিত হতে পারেনি বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের এই নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত ব্যক্তির ক্ষেত্রে কোভিড-19 পরিচিত উপসর্গগুলো দেখা যাচ্ছে না। আক্রান্ত ব্যক্তির শরীরে রোগটির মৃদু উপস্থিতি দেখা যাচ্ছে, তবে এই ধরনটি সম্পর্কে বলার সময় এখনও আসেনি। এদিকে শনিবার পর্যন্ত বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, চেক রিপাবলিক, জাপান, ভারত, ইরান ও থাইল্যান্ড ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে ফ্লাইট বাতিল, নিষেধাজ্ঞা এবং নিজ নিজ দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা এবং করণীয় ঠিক করতে সুইজারল্যান্ডের সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত 11টায় দেশে ফিরে আসেন তিনি। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আজ সংবাদ সম্মেলনে বলেছেন, গত 30 দিনে দেশে করোনা শনাক্তের নিম্ন হার দেখা গেছে। এই হার 2% নিচেই থাকছে, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এদিকে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে 3 জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত 24 ঘন্টায় করোনা ধরা পড়েছে আরও 205 জনের শরীরে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আসমাউল হোসনা।
আসমাউল হুসনা। আল্লাহুম্মা সাল্লি আলা শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 57তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তার নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। এই সব পবিত্র নাম কেবল একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে বিচিত্রময় এই সব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। বিশ্বজগতের ব্যবস্থাপনা বিপুল সংখ্যক এসব নামেরই উজ্জ্বল ভাস্বর। এসবের মধ্যে কোনো কোনো নামের রয়েছে সাধারণ বা অভিন্ন দিক ও বিশেষ দিক, যেমন শাহিদ ও রাকিব। মহান আল্লাহর এই দুই নামের অর্থ উপস্থিত, পর্যবেক্ষক ও সাক্ষ্য। কিন্তু শাহিদ বলতে সমগ্র অস্তিত্ব জগতের উপর সাক্ষ্যকে বোঝায়, তথা সব কিছু ও সব কাজ প্রকাশ্য বা গোপন যাই হোক না কেন, সবই তিনি দেখছেন। আর রাকিব হলেন তিনি যিনি উপস্থিত ও পর্যবেক্ষক বা নাজির, কেবল গুরুত্বপূর্ণ বিষয়ের সুরক্ষার জন্য।
যাই হোক, আজ আমরা মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ সুন্দর নাম মুহসির অর্থ ও ব্যাখ্যা নিয়ে কথা বলবো। বিশেষ দিক বা বৈশিষ্ট্য বিবেচনা না করলে মহান আল্লাহর এই নাম অনেকটা তার হাসিব নামের অনুরূপ, অর্থাৎ যিনি সব কিছু ও সব বিষয়ের অত্যন্ত সূক্ষ্ম ও যথাযথ হিসাব নিকাশকারী এবং গোপন পরিকল্পনা বা ষড়যন্ত্র সবই তিনি জানেন। তবে মুহসি বলতে বিশ্বজগতের সবকিছুর অংশ ও পরিমাণের গণনাকারীকে বোঝায়। পৃথিবীর সব বালুকণার সংখ্যা ও পানির ফোটার সংখ্যা ও সব মানুষের পাপ ও পুণ্যের সংখ্যা সবই তিনি জানেন।
সূরা জিনের 28নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, মহান আল্লাহ সব গণনা করে রেখেছেন ও সেসবের সংখ্যা তিনি জানেন। এছাড়াও তিনি সূরা ইয়াসিনের 12নম্বর আয়াতে বলেছেন, আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কৃতিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে রেখেছি সংরক্ষিত। পরিপূর্ণ বা নিরঙ্কুশ অর্থে মহিষী হলেন একমাত্র মহান আল্লাহ, কারণ একমাত্র তাঁর কাছেই সবকিছুর পরিমাপ ও সংখ্যা স্পষ্ট। মানুষ জ্ঞান, বিজ্ঞান ও কোনো যন্ত্রের মাধ্যমে কোনো বিষয় গণনা করতে সক্ষম হলেও অন্য অনেক কিছু পরিমাপে অক্ষম। অন্যদিকে মহান আল্লাহর জ্ঞান সীমাহীন, তাই বিচার দিবসে মহান আল্লাহর সূক্ষ্ম ও নিখুঁত হিসাব দেখে মানুষ বিস্ময় হতবাক হয়ে যাবে। তারা দেখবে খুব ছোট ও বড় কোনো কাজের রেকর্ডই আমলনামা থেকে বাদ যায়নি। সূরা কাহফের 49নম্বর আয়াতে এসেছে,
আর আমলনামা সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না। সূরা হাকের 19-24নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে, নাও তোমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবনযাপন করবে সুউচ্চ জান্নাতে, তার ফলসমূহ অবনমিত থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে।
মহান আল্লাহর নিয়ামতের সংখ্যাও এত বেশি যে আল্লাহ ছাড়া অন্য কেউ তা গণনা করতে সক্ষম নয়। বিশ্বের সব মানুষও সব মাধ্যম ব্যবহার করেও মহান আল্লাহর নিয়ামত কখনো গুণে শেষ করতে পারবে না। আকাশ, বাতাস, পানি, চন্দ্র, সূর্য, তারকারাজি, নদ, নদী ও সাগরগুলো মহান আল্লাহর অশেষ নিয়ামতের সামান্য অংশ মাত্র। জীবন ও সুস্থতাও এক মহানিয়ামত। আমাদের শরীরের সুস্থতা কোটি কোটি জীবন্ত কোষের কাছে ঋণী, আর আমাদের শরীরের বাইরের লক্ষ কোটি জীবন্ত ও প্রাণহীন সত্তার নানা তৎপরতার কারণে আমরা বেঁচে আছি ও সুস্থ আছি। এসব ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারতাম না। এমন অসংখ্য নিয়ামত আছে যে সেসবের কোনো জ্ঞানই আমাদের নেই। জ্ঞাত নিয়ামতের সংখ্যা অজ্ঞাত নিয়ামতের তুলনায় যেমন মহাসাগরের তুলনায় এক ফোঁটা পানির সমতুল্য, জ্ঞান বিজ্ঞানে মানুষের অগ্রগতি যত বাড়ছে ততই মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামত সম্পর্কে আগের তুলনায় বেশি জানতে পারছে।
মহান আল্লাহর মুহসি নামের ব্যাপারে যার সচেতনতা রয়েছে তথা তার কৃতকর্ম রেকর্ড হওয়ার বিষয়ে যে সতর্ক, সে সব ধরনের পাপ কাজ এড়িয়ে চলার ও বেশি বেশি সৎ কাজ করার ব্যাপারে সক্রিয় থাকে। এমন ব্যক্তি এটা মাথায় রাখেন যে জীবনের সবকিছুরই ভিডিও রেকর্ড করা হচ্ছে প্রতিনিয়ত। এইসব ভিডিও বা ফিল্ম বিচার দিবসে সাক্ষ্য হিসেবে দেখানো হবে, তাই সেদিন যেন সবার সামনে লজ্জিত হতে না হয় সে লক্ষ্যে সে প্রত্যেক কথা, কাজ ও আচরণের ব্যাপারে সতর্ক থাকে, যাতে সামান্যতম ভুল বা বিচ্যুতিরও শিকার না হতে হয়। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 28 নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, যে কারণে পেছল আবরার হত্যা মামলার রায়, দৈনিক কালের কণ্ঠ। হাফ পাস না দিলে দেখব গাড়ি কেমনে চলে, দৈনিক প্রথম আলো। ইসি গঠন ও বিচারপতি নিয়োগে আইনের খসড়া হচ্ছে বলেছেন আইনমন্ত্রী, দৈনিক মানব জমিন। ডেল্টার চেয়ে বেশি সংক্রামক হতে পারে অমিক্রন, হুর প্রধান বিজ্ঞানীর হুঁশিয়ারি, দৈনিক ইত্তেফাক। শিক্ষার্থীদের হাফ পাস দিতে হবে বলেছেন ফখরুল, দৈনিক যুগান্তর। বাংলাদেশে বিনিয়োগ সুবিধা লুফে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, দৈনিক জনকণ্ঠ। এবার ভারতের শিরোনাম, অমিক্রন রুখতে কি করা উচিত কি নয়, সরকারকে 15টি কাজের তালিকা বিশেষজ্ঞদের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সংসদ অধিবেশনের শুরুতে আন্দোলনে মৃত কৃষকদের উদ্দেশ্যে শোক প্রস্তাব আনার দাবি কংগ্রেসের, দৈনিক সংবাদ প্রতিদিন। ত্রিপুরায় ফুটল ঘাস ফুল, আগরতলার 13টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল, পুরসভা দখল বিজেপির, দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও এসআই কে ছুরিকাঘাত, এটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ব্যাপারে বাংলাদেশের পত্রপত্রিকার শিরোনাম। এটি নির্বাচনী সহিংসতা নিয়ে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের কুমিল্লার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা আপনি উল্লেখ করলেন, আমি মনে করি এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশে এবছর যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে তার তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ করা হলো আজ, এবং যথারীতি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটেছে। আমি কুমিল্লার এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলছি না, এই কারণে যে সামান্য ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এই পর্যন্ত বাংলাদেশে সহিংসতায় প্রায় 50 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ। ইউনিয়ন পরিষদ হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো একেবারে সর্বনিম্ন স্তর। এই সামান্য নির্বাচনকে কেন্দ্র করে যদি এত মানুষের প্রাণহানি হয়, এত মানুষ হতাহত হয়, তাহলে আমাদের নির্বাচনী সংস্কৃতিটা যে আগের চেয়ে অনেক বেশি সংঘাত মুখর হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। এবং খুব দুঃখজনক হচ্ছে যে এই নির্বাচনে সরাসরি বিএনপি, আমি যতদূর জানি, নির্বাচনে অংশগ্রহণ করছে না। দলীয় ব্যানারে বিএনপির লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। আমরা বেশিরভাগ জায়গায় দেখছি যে আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগের প্রার্থী, সেখানে বিদ্রোহী প্রার্থী আছে কয়েকজন, তাদের ভেতরে সংঘাত সংঘর্ষের ঘটনাটা হচ্ছে অনেক বেশি। তো এই যে সংঘর্ষ, এই সংঘর্ষের কিন্তু একটি ধরন আছে। ধরনটা হলো এই যে আওয়ামী লীগের মূল প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের ভেতরে যে সমস্ত সংঘাত হচ্ছে, তারা কিন্তু একই দলের লোক। তার মানে দলীয় পরিচয়টাই তাদের কাছে বড় না, তাদের কাছে ক্ষমতার বিষয়টি বড়। এখানে আদর্শ, জনসেবা, দেশ সেবা, মানব সেবা, এগুলো হলো ফাঁকা বলি। মূল বিষয়টি হচ্ছে ক্ষমতা। ক্ষমতা পেতে হবে, ক্ষমতা পেতে হলে অর্থ বিত্ত থেকে শুরু করে প্রভাব প্রতিপত্তি সবই আসবে। এই কারণে এত সংঘর্ষ সহিংসতা, আমি মনে করি এর পরিবর্তন হওয়া একান্ত জরুরি। তা না হলে আমাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে।
মরক্কো এবং ইসরায়েলি সামরিক সহযোগিতার চুক্তি সই হয়েছে। ফিলিস্তিনের হামাস বলছে এটি আরব বিশ্বের সঙ্গে বিশেষ ঘাতকতা। কেন এটি আরব বিশ্বের জন্য বিশেষ ঘাতকতা হিসেবে গণ্য হবে?
জি, মরক্কো এবং ইহুদিবাদ ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে, যে চুক্তি গত বছর প্রথম করেছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান। তার সূত্র ধরে ধারাবাহিকতাই মরক্কো ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সেই চুক্তি অনুসারে এখন যেহেতু দুই দেশ বন্ধু দেশ, সেক্ষেত্রে তাদের ভিতরে নিরাপত্তা চুক্তি হতে পারে, গোয়েন্দা চুক্তি হতে পারে এবং সামরিক চুক্তি হতে পারে। ঠিক এই রকম একটা অনুভূতি বা এইরকম একটা ধারণা থেকেই ইসরায়েল এবং মরক্কো গত বুধবার চুক্তি করেছেন। এবং এই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গান্স। এই চুক্তিকে হামাস আরব বিশ্বের জন্য বিশ্বাসঘাতকতা বলছে। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন, তারাও বলছে যে ফিলিস্তিন ইসরায়েল থেকে যে মুক্ত হতে চায়, তাদের দখলদারিত্ব মুক্ত করতে চায়, আগ্রাসন থেকে মুক্ত হতে চায়, এই মুক্তি আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছে মরক্কো এই চুক্তি করে। তো এগুলো সবই যৌক্তিক কথা। এই কারণে বলবো যে ইসরায়েল প্রতিষ্ঠার পরে ইসরায়েলের অস্তিত্বকে কিন্তু মেনে নিতে চায়নি পুরো আরব বিশ্ব, যার কারণে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। 1967 সালে 6 দিনে যে যুদ্ধ হয়েছিল তাতে পুরো আরব বিশ্ব কিন্তু একজোট ছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আরব লীগ প্রতিষ্ঠা হয়েছে, ওআইসি প্রতিষ্ঠা হয়েছে, সমস্ত সবকিছু প্রতিষ্ঠা হয়েছে মূলত ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে এবং ইহুদিবাদ ইসরায়েলকে মেনে না নিয়ে। অর্থাৎ ইসরায়েলকে আরব বিশ্ব মেনে নিতে চায়নি, সেই জন্য তারাই একজোট হয়েছে। পাশাপাশি সারা মুসলিম বিশ্বকে একজোট করার জন্য ওআইসি গঠন করেছিল। সেই জায়গা থেকে এখন আরব বিশ্বের কোনো কোনো দেশ যদি ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে চুক্তি করে, তখন সেটি আরব বিশ্বের জন্য বিশ্বাসঘাতকতা বলার যথেষ্ট কারণ আছে। আমি মনে করি বক্তব্যটি অবশ্যই যৌক্তিক।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে করোনা ভাইরাসের নতুন রূপ অমিক্রনের সংক্রমণ রুখতে দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানা থেকে যাওয়া আসা নিষিদ্ধ করে দিয়েছে অনেক দেশ। আরও দেশ হয়তো সেই পথে এগোবে, যেহেতু প্রাথমিকভাবে এই দুটি দেশেই কোভিড রোগীদের মধ্যে ভাইরাসের এই নতুন রূপটির সংক্রমণ বেশি ঘটতে দেখা গিয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, শুধু ওই দুটি দেশের জন্য সীমান্ত বন্ধ করে দিলেই অমিক্রন সমস্যা মিটবে না, আরও অনেক কিছু করতে হবে। তাদের মতে অমিক্রনের সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারকে এখন আশু 10টি কাজ করতে হবে, আর 5টি কাজ না করার ব্যাপারে খুব সতর্ক হতে হবে। বিশেষজ্ঞদের মতে ঘরোয়া জমায়েতের উপরে এখন একমাত্র নিষেধাজ্ঞা জারি করা উচিত কেন্দ্রীয় সরকারের। দেশের সর্বত্র প্রকাশ্য জমায়েতের উপর সেই নিষেধাজ্ঞা জারি করাটা এখন আর কাজের কাজ হবে না, তাতে দেশের অর্থনীতির ক্ষতি হবে। এটি দৈনিক আজকাল পত্রিকার খবর। ত্রিপুরা পুর ভোটে বিজেপির জয় জয়কার। এক কর্পোরেশন, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতের মোট ৩৩৪টি আসনে চলছে ভোট গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০৩টি আসনে জয় হয়েছে বিজেপি, একটিতে তৃণমূল ও বামেরা। আমবাসা পুর পরিষদের একটি আসনে জয় হয়ে খাতা খুলেছে ঘাসফুল শিবির, সেখানে আরও দুটি আসনে বিজেপির কাছে ৯ ও ২৫ ভোটে হেরেছে তৃণমূল। এদিকে আগরতলা কর্পোরেশন দখল করল বিজেপি, ইতিমধ্যেই ৫১টির মধ্যে ৩৪টি ওয়ার্ডে জয় হয়েছে গেরুয়া শিবির, কিন্তু আগরতলায় তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে ১৩টি আসনে। খোয়াইপুর পরিষদে ১৫টির সবকটিতেই জয় হয়েছে বিজেপি। যদিও এই ফলের পর ২০২৩ আমাদের বলে মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সংসদ অধিবেশনের শুরুতে আন্দোলনে মৃত কৃষকদের উদ্দেশ্যে শোক প্রস্তাব আনার দাবি কংগ্রেসের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবু বিল প্রত্যাহার কার্যকর ও অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কৃষকরা। এই পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে শনিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর চৌধুরী। আরজি জানালেন, অধিবেশনের শুরুতে কৃষক আন্দোলনের সময় মৃত কৃষকদের উদ্দেশ্যে শোক পালন করা হোক। চিঠিতে তিনি লিখেছেন, দেশের অন্নদাতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করতে এই শোক প্রস্তাব সংক্রান্ত প্রস্তাব পাশ করানো হোক। তাঁর বক্তব্য এর মাধ্যমে কৃষক ভাইদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ। দর্পণ
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে আমরা পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত এক দশকে পশ্চিম এশিয়ায় বিচিত্র ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে এ অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের কারণে অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে। তবে ২০১১ সালে বেশিরভাগ মার্কিন সেনা ইরাক ছেড়ে চলে যাওয়ার পর এ অঞ্চলের ব্যাপারে মার্কিন নীতিকৌশলে ব্যাপক পরিবর্তন এসেছে। সরাসরি সামরিক হস্তক্ষেপ কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে সরে এসেছে
মার্কিন যুক্তরাষ্ট্র। গত এক দশকের ঘটনাবলী প্রমাণ করে মার্কিন সরকার তাদের কৌশল পাল্টিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম এশিয়ায় যে পরিবর্তন এসেছে তার ফলে একদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে বাধ্য হয়েছে এবং অন্যদিকে মিত্রদের প্রতি সহায়তার পরিমাণও কমিয়ে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনের জন্য বল প্রয়োগের পরিবর্তে সংলাপকে অগ্রাধিকার দিচ্ছে। তবে এটাও ঠিক যে যুক্তরাষ্ট্র এখনই এ অঞ্চলে তাদের প্রভাব কমিয়ে আনার চিন্তা ভাবনা করছে না, বরং তারা ভিন্ন কৌশলে অর্থাৎ বৃহৎ শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র গত বেশ বছর ধরে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও তারা সরাসরি রাশিয়ার সঙ্গে কোনো সংঘাতে লিপ্ত হয়নি। তবে শীতল যুদ্ধ অবসানের পর আমেরিকাকে পশ্চিম এশিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে দেখা গেছে। তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এ অঞ্চলে তারা দুটি যুদ্ধে লিপ্ত হয়েছে। ইরাকে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করলেও শেষ পর্যন্ত আমেরিকা সেদেশে থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। 2011 সালে মার্কিন সেনারা ইরাক ত্যাগ করলেও 2014 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও ইরাকে মার্কিন সেনা পাঠান। বিশেষজ্ঞরা মনে করেন পশ্চিম এশিয়ার ব্যাপারে মার্কিন নীতি কৌশলে প্রথম থেকেই সমন্বয়হীনতা বিরাজ করছিল, অর্থাৎ সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অভাব ছিল তাদের। এমনকি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্ররাও ক্ষতির শিকার হয়ে প্রচণ্ড হতাশার মধ্যে ডুবে গেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার শাসনের প্রথম দিকে আমেরিকার অতীত নীতি কৌশলই অব্যাহত রেখেছিলেন, কিন্তু 2011 সালে পশ্চিম এশিয়ার দেশগুলোতে ইসলামী জাগরণ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র কৌশল পাল্টে এ পরিস্থিতি থেকে ফায়দা হাসিলের চেষ্টা করে এবং ইসলামী জাগরণের ভুল ব্যাখ্যা তুলে ধরে মুসলিম দেশগুলোর মধ্যে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে 2017 সালের জুনে সৌদি আরব কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যুক্তরাষ্ট্র এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এর পরের বছর সিরিয়া থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের পদক্ষেপ নেন ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তৎকালীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস পদত্যাগ করেছিলেন। 2019 সালে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও মার্কিন ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় দলের আইন প্রণেতারা ট্রাম্পের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন এবং শেষ পর্যন্ত মার্কিন সেনাদেরকে সিরিয়ার তেল ক্ষেত্র ও এর আশেপাশে মোতায়েন রাখা হয়।
2020 সালের জানুয়ারিতে ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল হোয়াইট হাউজের পক্ষ থেকে, যদিও পরে তা বাস্তবায়িত হয়নি। অর্থাৎ এতে বোঝা যায় সব জায়গায় মার্কিন সামরিক কার্যক্রমের ব্যাপারে খোদ হোয়াইট হাউজের কর্মকর্তাদের মধ্যেই তীব্র মতবিরোধ রয়েছে এবং এ থেকে বোঝা যায় পশ্চিম এশিয়ার ব্যাপারে মার্কিন নীতিতে টালমাটাল অবস্থা বিরাজ করছে, ফলে তারা সামরিক নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। আফগানিস্তানেও সামরিক হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্র পশ্চিম ও উত্তর পূর্ব এশিয়ায় নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও তারা পাত্তারি বাধ্য হয়েছে। তাই এটা স্পষ্ট হয়ে গেছে মার্কিন স্বেচ্ছাচারিতা ও একতরফা নীতির বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে এ অঞ্চলে যে কোনো উত্তেজনা মতবিরোধ বিরোধ সংঘাত ও যুদ্ধ ঠেকানো সম্ভব।
এ অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা তার সুস্পষ্ট অবস্থান জানিয়েছেন। হযরত আয়াতুল্লাহ হিলুজমা খামেনেই চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের এক সমাবেশে আফগানিস্তান ও সিরিয়ার মতো মুসলিম দেশগুলোতে মার্কিন সেনা সমাবেশকে প্রকাশ্য অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, বিশ্বের যে কোন প্রান্তে মার্কিন সেনা উপস্থিতি নিরাপত্তাহীনতা, ধ্বংস, গৃহযুদ্ধ এবং সরকারগুলোর মধ্যে উত্তেজনা জিয়ে রাখা ছাড়া আর কোনো ফল বয়ে আনেনি। সর্বোচ্চ নেতা বলেন, বিদেশীদের হস্তক্ষেপ ছাড়াই কেবল আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার মাধ্যমে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি গত বছর জানুয়ারিতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমির সঙ্গে সাক্ষাতে এ অঞ্চলের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছিলেন, বিরাজমান নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদের সমস্যা কাটিয়ে উঠতে হলে বিদেশিদের হস্তক্ষেপ ও তাদের সামরিক উপস্থিতি ছাড়াই এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।
ওই সাক্ষাতে ইরাকের প্রধানমন্ত্রীও সেদেশের জাতীয় সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষায়, বিশেষ করে উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসীদের মোকাবেলায় ইরানের সরকার ও জনগণের ভূমিকার ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, ইরাকের সরকার ও জনগণ ইরানের এ অবদানের কথা কখনো ভুলবে না। তাই এতে কোনো সন্দেহ নেই যে এ অঞ্চল থেকে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির মূল কারিগর অর্থাৎ মার্কিনীদের যত দ্রুত সম্ভব বহিষ্কারের কোনো বিকল্প নেই। তাহলে কেবল পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। ইরানের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জাফর কানাদ বসি ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ইরাকি জনগণের অবস্থানের কথা তুলে ধরে বলেছেন, ওই দেশটির জনগণ ও প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন উপস্থিতির তীব্র বিরোধী এবং তারা চায় যত দ্রুত সম্ভব সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সংসদে পাশ হওয়া প্রস্তাব বাস্তবায়ন করা হোক।
তো শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলে নেই, মন্তব্য নৌবাহিনী প্রধানের। ইসরায়েলকে নিজের সক্ষমতা বিবেচনার আহ্বান মোহাম্মদ ইসলামির। ইকো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি, সাক্ষাৎ করলেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট কুরবানকুলির সঙ্গে। বাংলাদেশে নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে আজও রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুমকি। এবং ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মথুরার শাহী ঈদগাহে কৃষ্ণের মূর্তি স্থাপনের ঘোষণা হিন্দু মহাসভার, সংশ্লিষ্ট এলাকায় টান টান উত্তেজনা। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।